তো আজকে থেকে আমরা শ্রবণ করব শ্রী চৈতন্য চরিতামৃত। প্রয়াগে শ্রী রূপ শিক্ষা 306 মধ্যলীলা 19 অধ্যায় 19টি মধ্য 19 পরিচ্ছেদ 19 পরিচ্ছেদ 306 পাতায় আছে। তো মহাপ্রভু সন্ন্যাস নিয়ে জগন্নাথ পুরীতে গেছেন, তো জগন্নাথ পুরী থেকে একবার তিনি যাচ্ছেন বৃন্দাবনে। তো বৃন্দাবনে যাওয়ার জন্য তিনি নবদ্বীপ হয়ে রামকেলি গিয়েছেন। তো রামকেলি থেকে তারপরে কানাই নকশালে গিয়ে ফিরে এসেছেন। যখন রামকেলি গেছিলেন তখন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, হুসেন স্যার রাজার প্রধানমন্ত্রী ছিলেন আর অর্থমন্ত্রী ছিলেন। তো তাদেরকে সাক্ষাৎ করে উদ্ধার করে মহাপ্রভু বৃন্দাবন না গিয়ে পুরীতে ফিরে গেছেন। তার পুরী থেকে আবার বৃন্দাবনে যাবেন। তো বৃন্দাবনে যাওয়ার সময় তখন তিনি প্রয়াগে পৌঁছেছিলেন। তো প্রয়াগে পৌঁছে তখন শ্রীল রূপ গোস্বামীর সঙ্গে মহাপ্রভু আবার সাক্ষাৎ হয়েছে। আর শ্রীল রূপ গোস্বামীকে মহাপ্রভু যে শিক্ষা দিয়েছেন এই অধ্যায় বর্ণনা করা হচ্ছে। তো এই অধ্যায় বর্ণনা করা হবে কীভাবে শ্রীল রূপ গোস্বামী মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করেছেন, বল্লভ ভট্ট সঙ্গে দেখা হয়েছে মহাপ্রভুর, বল্লভ ভট্ট তার ঘরে মহাপ্রভু নিমন্ত্রণ জানিয়েছেন, তো সেখানে রঘুনাথ উপাধ্যায় সঙ্গে মহাপ্রভু সাক্ষাৎ হয়, তার সঙ্গে কীভাবে কৃষ্ণ কথা আলাপ আলোচনা হচ্ছে, এসব বিষয়ে আমরা এখানে শ্রবণ করব। তো এই অধ্যায়ের প্রারম্ভে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একটি বন্দনা লিখেছেন, বৃন্দাবনিয়াং রসকেলি বার্তাং কালেন লুপ্তাং নিঃশক্তি মুক্ত সঞ্চার্য রূপে বেতনোত পুনঃস প্রভু বিধো প্রাক ইব লোক সৃষ্ট। সেখানে বলা হচ্ছে যেভাবে এই ব্রহ্মা জগৎকে সৃষ্টি করবে, বিধি প্রাক ইব লোক সৃষ্ট, এই জগৎ সৃষ্টির পূর্বে প্রারম্ভে তো ভগবান যেভাবে বিধি মানে ব্রহ্মার মধ্যে শক্তি সঞ্চার করেছিলেন, ব্রহ্মা সৃষ্টি করতে পারে না, ভগবান শক্তি সঞ্চার না করলে, তব ইচ্ছা মতে ব্রহ্মা করে না সৃজন, তব ইচ্ছা মতে বিষ্ণু করে না পালন, তব ইচ্ছা মতে শিব করে না সংহার, তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। তো ভৌতিক জগৎ সৃষ্টি করতে হলে ভগবান তার মধ্যে শক্তি সঞ্চার করতে হবে, আর এই তো চিন্ময় বিষয়বস্তু। তো বলা হচ্ছে যেভাবে প্রভু বিধু প্রাক ইপ লোক সৃষ্টি, এই জগৎ সৃষ্টির প্রারম্ভে ভগবান যেভাবে বিধি ব্রহ্মাকে কি করেছিলেন, তার মধ্যে শক্তি সঞ্চার করেছিলেন, ঠিক সেই রকম সঞ্চার্য রূপে বেতনোত পুনঃস। তো ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সঞ্চার্য রূপে রূপ গোস্বামীর মধ্যে সেই শক্তি তিনি সঞ্চার্য মানে সঞ্চার করেছিলেন, বেতনোতে পুনর্বার পুনরায় তিনি সেই শক্তি তার মধ্যে সঞ্চারিত করেছিলেন। কেন না কালেন লুপ্তাং নিজ শক্তি মুক্তক, কালেন লুপ্তা, কালের প্রভাবে এই শিক্ষা নষ্ট হয়ে গেছিল। যেভাবে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, সকালেন মহতা যবনষ্ঠ পরন্তপ, হে সত্যদাসক অর্জুন, আমি সৃষ্টির প্রারম্ভে জ্ঞান দিয়েছিলাম, বিবস্বানা মনের প্রাহা মনের ইচ্ছাকে ব্যবহারবে, কিন্তু কালের প্রভাবে সে লোক নষ্ট হয়ে গেছে। ঠিক সেইভাবে মহাপ্রভু এই বিষয়ে কি বিষয়ে আমি বলব, প্রথম লাইনে বর্ণনা করা হয়েছে। তো দিয়েছিলেন, কবে দিয়েছিলেন, না পূর্বকল্পে দিয়েছিলেন, পূর্বকল্পে ব্রহ্মার পূর্ব দিনে, কেন ভগবান চৈতন্য মহাপ্রভু ব্রহ্মার একদিনে একবার আসেন, তো অষ্টবিংশতি চতুর্যুগে তিনি আসেন সপ্তম মন্বন্তরে, তো তখন এই জ্ঞান দেওয়া হয়েছিল। তো সেই জ্ঞানটি কি জ্ঞান, কি বিষয়ে, কি বিষয়ের ব্যাপারে তিনি শক্তি সঞ্চার করেছিলেন, না বৃন্দাবনিয়াং রসকে নিবার্তাং, বৃন্দাবনিয়াং বৃন্দাবন সম্বন্ধীয় ভগবানের রসকালি বার্তা, শ্রীকৃষ্ণের যে লীলা বিলাস, যে কৃষ্ণের লীলা বিলাস, তো ভগবান আছেন তো বলা আছে রস ভৈষ, তিনি রস যে তৈরি, তিনি রস আস্বাদন করেন আর জীবকে রস আস্বাদন করান। তো জীব আর ভগবান মধ্যে এই পরম সম্বন্ধ, জীব আনন্দ পাবে, ভগবান আনন্দ পাবে, ভগবান আনন্দ পাবে কিভাবে, না জীবের কাছ থেকে প্রেমরস নির্যাস আস্বাদন করে ভগবান আনন্দ পাবে, আর জীব আনন্দ পাবে কি করে, না ভগবান তাকে সুমাধুরিমা আস্বাদন করাবে, এটাকে বলা আছে রসময় সম্পর্ক। তাই শ্রুতিতে বলা আছে রসমি এবা অয়ম লব্ধ আনন্দী ভবতি, অয়ম মানে এই জীব যখন সে রস লাভ করে, রস মানে ভগবান, আর ভগবানের মধ্যে সর্বরস নিলয়ক ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত রস আদি রসের আধার স্বরূপ, যিনি কি হচ্ছেন শ্রীকৃষ্ণ, রসমি এবা অয়ম লব্ধ আনন্দী ভবতি, জীবের পরম চরম আনন্দ হবে সে ভগবানকে পেয়ে। তো সেই ভগবান যে রসকেলি বার্তা, ভগবানের এই রসময় লীলার কথা, বৃন্দাবনিয়ান বৃন্দাবনে যে ভগবানের লীলা হয়েছিল সেই সমস্ত লীলা, তো বৃন্দাবনিয়াং রসকেলি বার্তা, বৃন্দাবনে এই সমস্ত ভগবান শ্রীকৃষ্ণের রসের লীলার কথা, কালেন লুপ্তাং নিজশক্তি মুখ, তো কালের প্রভাবে যে নষ্ট হয়ে গেছিল, তখন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে সঞ্চার্য রূপে বেতন পুনরস, তিনি পুনর্বার রূপ গোস্বামীর মধ্যে এই সমস্ত শক্তি সঞ্চারণ করলেন, স্বীয় শক্তি সঞ্চারণ করে কাল ধর্মের প্রভাবে লুপ্ত বৃন্দাবনের রসকেলি বার্তা তিনি বিস্তার করলেন। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। তো মহাপ্রভু শক্তি সঞ্চার করলেন রূপের রূপ গোস্বামীর মাধ্যমে। তো যখন রথযাত্রা হচ্ছিল পুরীতে, তখন মহাপ্রভু উদ্দণ্ড নৃত্য কীর্তন করছেন, শঙ্খ ঘণ্টা খোল করতাল, তার মধ্যে মহাপ্রভু একটা শ্লোক গাইছিলেন, যা কৌমার হর সৈবাই বরস্তব চৈতন্য পাশে চ উন্মিলিত মালতি সুরভয় প্রৌঢ় কদম্ব নীলা, সা সৈবাস্মি তথাপি শ্রুত ব্যাপার লীলা বিধু রে বা রোদসি বেতসি তরুতলে কত সমুৎকণ্ঠিত। মানে কোনো একটা ছেলে, কোন একটি মেয়ে সেই একটা ছেলেকে ভালোবাসত, কর্মী জগতের কথা, তো সেই ছেলেটার সঙ্গে সে মেয়ের বিবাহ হয়েছে, তো বিবাহের পরে সে মেয়েটা বলছে এই শ্লোকটা, যে আমার সঙ্গে প্রেমিক ছিল সেগুলো আমার বর হয়েছে, স্বামী হয়েছে, তাকে আমি বিবাহ করেছি, একই পরিবেশ একই পরিস্থিতি, কিন্তু আমার মনে পড়ে আছে কোথায় রে বা রেধসি বেতসি তরুতলে, রেবা নদী বেতসী তরুর নিচে যেখানে সাক্ষাৎ হয়েছিল তার প্রেমিকার সঙ্গে, সেটা মনে পড়ছে। তো মহাপ্রভু এই গানটা বলছে, কেউ শুনতে পারে না, শুনলেও কেউ বুঝতে পারবে না। তো শুনল রূপ গোস্বামী, তো এই শ্লোকটাকে নিয়ে কৃষ্ণ সম্পর্কে একটা শ্লোক লিখেছেন। তো রাধারানীকে নিয়ে রাধারানী সে কথা বলছে, প্রিয় স্বয়ং কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মিলিতম। তখন রাধারানীর সঙ্গে কুরুক্ষেত্র কৃষ্ণের মিলন হয়েছে। তখন রাধারানী বলছেন, হে সহচরী, এই সেই কৃষ্ণ, আমি সেই রাধা, আমাদের পুনর্বার মিলন হয়েছে, কিন্তু আমার মন এখানে ভালো লাগছে না। আমার মন পড়িয়াছে কোথায়, না সেই যমুনার তীরে, হ্যাঁ সেখানে আমার মন পড়িয়াছে। তো এই শ্লোকটা লেখে শ্লো রূপ গোস্বামী, তো তাল পাতায় লেখে এই চালে গুঞ্জে হরিদাস ঠাকুরের ভজন করে থাকতেন, তিনি স্নান করতে গিয়েছেন। তো সেই দিন প্রতিদিন তো মহাপ্রভু জগন্নাথ দর্শন করে হরিদাস ঠাকুরের ভজন কুটিরে আসতেন। সেদিন স্বরূপ দামোদর আর সব ভক্তদেরকে নিয়ে মহাপ্রভু এসেছেন। তখন মহাপ্রভু এসে পৌঁছেছেন, দেখছেন তখন রূপ গোস্বামী হরিদাস ঠাকুর তারা সবাই সমুদ্রে স্নান করতে গিয়েছে। তো মহাপ্রভু অপেক্ষা করেছেন ওর আসা পর্যন্ত, বারান্দায় পাইচারি করছেন। তো বারান্দায় পাইচারি করতে করে দেখছেন চালে, হ্যাঁ চালে একটা তালপাতা গুঁজা আছে। তো মহাপ্রভু তালপাতাটা খুলেছেন আর পথেই শ্লোক পড়েছেন। পরে স্বরূপ দামোদর দেখাচ্ছেন, মানে রূপ গোস্বামীর হাতের লেখা খুব সুন্দর ছিল। উনি নাকি হুসেন স্যার রাজদরবারে লেখক ভাবে ছিলেন, তিনি লিখতেন সব কিছু, কিরানি ভাবে যেন লেখালেখি করতেন। তো মহাপ্রভু বলতেন, রূপের হস্তের রেখা যেন মুক্তার পন্থী, অত সুন্দর সুন্দর লেখা ছিল। তখন মহাপ্রভু স্বরূপ দামোদরকে বলছেন, দেখছেন এরকম রূপ গোস্বামী এসেছেন। তখন রূপ গোস্বামী এসেছেন, মহাপ্রভু ওনাকে স্নেহবশে থাপড় লাগিয়েছেন। তুমি আমার মনের কথা কি করে জানলো, কারণ উনি মনের কথা যে শ্লোক লেখে বলছিলেন, গাইছিলেন, দোহা গাইছিলেন রথের সামনে নৃত্য করতে করতে, রূপ গোস্বামী শুনে ঠিক সেইভাবে এটা লিখেছেন, তুমি আমার মনের কথা কি করে জানলো। তখন স্বরূপ দামোদরকে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন যে রূপা আমার মনের কথা কি করে জানলো। তখন স্বরূপ দামোদর বলছেন, তোমার হৃদয়ের কথা আরেকজন কি করে জানবে, তুমি নিশ্চিতরূপে তার মধ্যে শক্তি সঞ্চার করেছ, যার ফলে সে তোমার হৃদয়ের কথা বুঝতে পেরেছে। তো চৈতন্য মহাপ্রভু ওই প্রয়াগে শ্রীল রূপ গোস্বামীকে এই সমস্ত শিক্ষা দিয়েছিলেন, তার মধ্যে শক্তি সঞ্চার করেছিলেন। এই জগতে অদ্ভুত একটা নতুন ভক্তি প্রচার প্রসারের জন্য, কীরকম ভক্তি না, প্রেম ভক্তি। আগে ভক্তি ছিল, কিন্তু রূপ গোস্বামীর মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভু এই ভক্তি সঙ্গে রস যুক্ত করেছেন। আগে ভক্তি ছিল কিন্তু রসযুক্ত ছিল না, সেই রসতত্ত্ব মহাপ্রভু শ্রীল রূপ গোস্বামীর মাধ্যমে প্রচার করেছেন। তাই শ্রীল রূপ গোস্বামীকে রসাচার্য বলা যায়। তিনি এই রসতত্ত্ব শ্রীল রূপ গোস্বামীকে দিয়েছিলেন। তো কীভাবে শ্রীল রূপ গোস্বামীর সঙ্গে প্রয়াগ মিলন হলো তার পূর্ব কথা আমরা প্রথমে শুনবো আজকে, আর কালকে শ্রীল রূপ গোস্বামীকে যে শিক্ষা দিয়েছেন খুব প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে সর্বশ্রেষ্ঠ শিক্ষা পর্যন্ত, এই জীবেদের মধ্যে কে শ্রেষ্ঠ জীব আর জীবের শ্রেষ্ঠ সাধ্য বস্তু কি, এইসব সুন্দরভাবে শ্রীল রূপ গোস্বামী বর্ণনা করেছেন। শ্রীরূপ সনাতন, শ্রীরূপ সনাতন রহে রাম কলি গ্রামে, প্রভুরে মিলিয়া গেলা আপন ভবনে। তো মহাপ্রভু রামকালি এসেছিলেন, তো রূপ সনাতন সঙ্গে সাক্ষাৎ হয়েছে। কীভাবে সাক্ষাৎ হলো চৈতন্য চরিত মধ্যে অন্য জায়গায় বর্ণনা করা হয়েছে। তো রামকেলি গ্রামে সাক্ষাৎ হয়, প্রভুরে মিলিয়া গেলা আপন ভবনে, তারা তাদের বাড়িতে ফিরে গেছে। তো প্রভুর সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছে তখন থেকে শ্রীল রূপ গোস্বামী সনাতন গোস্বামীর মন আর স্থির নেই। তো শ্রীল রূপ গোস্বামী সনাতন গোস্বামী তারা তো তখনকার বাদশাহ রাজা হুসেন শাহ রাজকর্মচারী ছিলেন, তো তখনকার সময় তার নাম ছিল সাক্কর মল্লিক আর দব্বির খাস, দুজনের নাম ছিল। তার আগে তাদের নাম ছিল অমর আর সন্তোষ, রূপকোষ্ঠ সনাতন গোস্বামীর নাম ছিল অমর, রূপকোষ্ঠের নাম ছিল সন্তোষ। তো তখন তারপরে তারা মুসলিম নাম ধারণ করলো সাক্কর মল্লিক আর দব্বির খাস। আর যখন মহাপ্রভু সান্নিধ্য লাভ করেছে আর সেই দিন থেকে তাদের আর রাজকার্যে মন লাগে না, মন অত্যন্ত অস্থির হয়। দুই ভাই বিশ্বত্যাগের উপায় শুধিল, দুজন তখন কীভাবে রাজকর্ম পরিত্যাগ করবে সেটা চিন্তা করছে। বহু ধন দিয়া দুই ব্রাহ্মণে বলিল, তো অনেক টাকা পয়সা দিয়ে দুজন ব্রাহ্মণকে বরণ করেছেন। কি জন্য বরণ করেছেন? তাদের মন বাসনা পূর্ণ হবে, কৃষ্ণ মন্ত্র গ্রহণ করে চৈতন্যের চরঞ্জন তারা লাভ করতে পারবে। কৃষ্ণ মন্ত্রে করাইল দুই পুরস্কারণ, অচিরাগ পাইবারে চৈতন্য চরণ। দুই পুরস্কারণ, দুজনকে পুরস্কারণ, অগ্রে যে আচরণ করা হয় তাকে বলে পুরস্কারণ, কোনো কিছুর আগে যে বিধি পালন করা হয় তাকে বলা হয় পুরস্কারণ। কৃষ্ণ মন্ত্রে করাইল দুই পুরস্কারণ, অচিরাগ পাইবারে চৈতন্য চরণ। তো শীঘ্র যেন চৈতন্য চরণ তারা লাভ করবে। তো এখান থেকে যেন বোঝা আছে যে রূপ গোস্বামী সনাতন গোস্বামী তারা কি কৃষ্ণ ভক্ত ছিল না, তারা কি চৈতন্য ভক্ত ছিল না? তারা তো পূর্ব লীলায় রূপমঞ্জরী অতিমঞ্জরী ছিলেন, তারা তো মঞ্জরী, তাদেরকে আবার এটা করা কি দরকার? এখানে বলা হচ্ছে রূপ গোস্বামীর মধ্যে চৈতন্যের শক্তি সঞ্চার করলেন, আর যেহেতু রূপমঞ্জরী তার মধ্যে শক্তি সঞ্চার করা কি দরকার আছে? কিন্তু তার রূপমঞ্জরী হলেও, তারা নিত্যমুক্ত ভগবান নিত্য পার্শ্বদ হলেও, তবু এই জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য যে কিভাবে তাদেরকে এইভাবে একটা ঘরে অবস্থায় নিয়ে আসা হয়েছে ভগবানের যোগমায়া শক্তির প্রভাবে। যবন জাতির মতো তারা ব্রাহ্মণগের জন্ম হলেও যবন রাজকার্যকে যবন হয়ে গেছে, কিন্তু যবন হয়েও কীভাবে উদ্ধার পেতে পারে আর কিভাবে ভগবান শক্তি সঞ্চার না করলে কেউ কিছু করতে পারে না? কলিকালে যুবধর্ম নাম সংকীর্তন কৃষ্ণ শক্তি বিনা নাই তার প্রবর্তন। ভগবান শক্তি সঞ্চার করবে তাহলে আমরা ভগবানকে বুঝতে পারবো, ভগবান শক্তি সঞ্চার করলে আমরা ভগবানের বাণী প্রচার করতে পারবো। তো শিল প্রভুপাদ জনে জনে শক্তি ধরে ব্রহ্মাণ্ড তাড়াইতে পারে। তো কীভাবে কৃষ্ণ শক্তি তার মধ্যে হয়েছে, কৃষ্ণ শক্তি সঞ্চারিত হয়েছে, তাই তিনি সমর্থ হয়েছেন সারা বিশ্বতে ভগবানের বাণী প্রচার করবার জন্য। ঠিক সেরকম লোকশিক্ষার জন্য রূপ গোস্বামী সনাতন গোস্বামী পূর্ব লীলায় মঞ্জরি থাকলেও তাদেরকে এরকম তথাকথিত একটা জাগতিক জীবনের মধ্যে থেকে কীভাবে মহাপ্রভু তার মধ্যে শক্তি সঞ্চার করেছেন সেই বিষয়ে এখানে বর্ণনা করা আছে। শ্রীরূপ গোস্বামী তবে হে নৌকাতে ভরিয়া আপনার ঘরে আইলা বহু ধন লইয়া। তো রূপ গোস্বামী তারা তো রামকালীতে ছিল, তাদের বাড়ি অন্য জায়গায় ছিল, ভিন্ন ভিন্ন জায়গায় তাদের বাড়ি ছিল, তারা তো সম্ভ্রান্ত পরিবার ছিল। আসলে তাদের ব্রাহ্মণ পরিবার সাউথ কর্ণাটক ব্রাহ্মণ ছিলেন, তারা পূর্বপুরুষেরা, তারা যে নৈহাটিতে ছিলেন, তারপরে সেখানে বাংলা বর্ডারে বিভিন্ন জায়গায় তার জন্মস্থান এখনও রয়েছে, আর তারপরে দুই তিনটে জায়গায় তারা থাকতেন। তো এখন তা বলা হচ্ছে আপনার ঘরে আইলা বহু ধন লইয়া। তো রূপ সনাতন বুঝতে পেরেছেন তো আমরা তার রাজকার্য করবো না, তাদের বিরাট বিরক্ত এসে গেছে। কিন্তু হুসেন স্যার সমস্ত রাজকার্যের দায়িত্ব এই দুজনের উপরে ছিল, তো তারা বুঝতে পেরেছে যদি তা হুসেন স্যার জানতে পারে আমরা করবো না তাহলে তো আমাদেরকে বন্দি করে রাখবে বা আমাদের ধন সম্পদ লুটিয়ে নিয়ে যাবে। তো এটা বুঝতে পেরে দুই ভাই তারা একটা পরিকল্পনা করেছে, পরিকল্পনা করে রূপ গোস্বামী কী করেছে একটা নৌকাতে করে সব ধন সম্পদ যা ছিল সব ঘরে তা বসতি বাড়িতে নিয়ে গেছে, যেখানে তার গ্রাম যেখানে সেখানে নিয়ে গেছে। তো সেই ধন নিয়ে তিনি কী করেছেন সেটা আমাদের শিখতে হবে। সে যারা ধন ধন উপার্জন করে তার অধিক ধন যখন হয় সে ধনটা কিভাবে ব্যবহার করবে। ব্রাহ্মণ বৈষ্ণবে দিলাহা তার অর্ধ ধনে, এক চৌথি ধন দিলাহা কুটুম্ব ভরণে। তো অর্ধেক ধন দিচ্ছে ব্রাহ্মণ বৈষ্ণব, গৃহস্থদের কর্তব্য হচ্ছে যা ইনকাম করবে তার 50% কি করবে ইসকনকে ডোনেশন দেবে। কারা কারা 50% দিতে পারবে? 50% সত্য বলছেন, এই নামটা লেখা রাখো 50%। তো এক চৌথি ধন দিলা কুটুম্ব ভরণে, এক চতুর্থাংশ দেবে কুটুম্বদের ভরণ পোষণ জন্য, আর বাকি যেটা থাকবে সঞ্চয় রাখবে কোনো ইমার্জেন্সি কাজের জন্য। তো এখানে বলা হচ্ছে 50% দেওয়ার জন্য। আর কে 50% দিয়েছে তার ধন যা উপার্জন হতো 50% দিয়ে দেবে। হ্যাঁ, শ্রীধর, শ্রীধর কলাপাতা, শ্রীধর যদি 10 পয়সা কলাপাতা বিক্রি করবে 5 পয়সা সে গঙ্গায় করবে, গঙ্গা পূজা করবে, 20 পয়সা হলে 10 পয়সা গঙ্গা পূজা করবে। এরকম চিন্তা করবে না, আমি তো 5000 টাকা পাচ্ছি, 2500 টাকা দিতে আমরা কুটুম্ব চালানো কি করে? কিসের চিন্তা করে? যারা 2500 টাকা পাচ্ছে তারা কি করে কুটুম্ব চালাচ্ছে? এরকম যাদের দৃঢ় নিশ্চয় থাকবে সে 50% দেবে, কিন্তু সেরকম ভক্ত কর্তৃক খুঁজে পাওয়া যাবে না, তাই না? মোমবাতিতে খুঁজতে হবে বোধ হয় আছে। সেটা যদি না হয়, 50% যদি না হতে পারে, অন্তত 1/4 দিতে হবে। তো 1/4 না হয় প্রভুপাদ বলছেন গৃহস্থদের কর্তব্য আছে তাদের ইনকামের 10% কৃষ্ণের বাণী প্রচার করবার জন্য দিতে হবে। কেননা ভগবত গীতা কৃষ্ণ বলেছেন আমাদের ভগবান প্রতি আকর্ষণ ভক্তি শুরু হয় এখান থেকে। কৃষ্ণ বলেছেন না দ্বাদশ অধ্যায়ে 24 ঘন্টা আমার চিন্তা করো, আমার চিন্তা না করতে পারলে 4টে নিয়ম পালন করে অভ্যাস করো, অভ্যাস না করতে পারলে আমার মন্দিরে এসে আমার উদ্দেশ্যে কর্ম করো, আমাকে কর্ম করতে না পারলে আমার উদ্দেশ্যে তোমার উপার্জিত ধন কিছু দাও। তো এখানে শিলার উপকাশন তার আচরণের মাধ্যমে আমাদেরকে শিখাচ্ছেন। তো যারা অধিক ধন, কি অধিক ধন কি বলে, এক্সট্রা এক্সট্রা উদ্বাস্ত না উদ্বাস্ত না উদ্বৃত উদ্বৃত ধন, যেটা উদ্বৃত ধন থাকবে অন্তত উদ্বৃত এক্সট্রা, যেটা উদ্বৃত ধনকে অন্তত এইভাবে ভাগ করতে হবে। দণ্ডবন্ধ লাগি চৌঠি সঞ্চয় করিলা ভালো ভালো বিপ্রস্থানে স্থাপ্য রাখিলা। দণ্ডবন্ধ কেন বুঝতে পেরেছে যে আমরা যা করতে যাচ্ছি এতে কিছু দণ্ড জেলখানা ভুগতে হবে, আমাদেরকে কোর্ট কাছারি কিছু লাগবে আমাদের, সেটা বুঝতে পেরে তিনি কি করেছেন এক চতুর্থাংশ বিভিন্ন ব্রাহ্মণদের কাছে রেখে দিয়েছেন। তো সঞ্চয়ের ভবিষ্যতে কোনো ইমার্জেন্সি দরকার লাগবে। তো রূপ গোস্বামী, সনাতন গোস্বামী যখন বৈরাগ্য ভাব এসেছে বিশ্ব ত্যাগ করবে, তাহলে কীভাবে দুই ভাই বসে বসে পরিকল্পনা করছে আমরা দেখতে পাচ্ছি। তখন গৌড়ে রাখিল মুদ্রা 10,000, সনাতন ব্যয় করে রাখে মুদি ঘরে। তো রূপ গোস্বামী 10,000 মুদ্রা, স্বর্ণ মুদ্রা মুদি ঘরে রেখে দিয়ে গেছিলেন, আর সনাতন গোস্বামীকে তো বন্দি করেছিল। তো রূপ গোস্বামী বলে দিয়েছিলেন যে তুমি ওই যে টাকা দিয়ে রেখে এসেছি ওই টাকা দিয়ে কোনোভাবে সেখান থেকে পালিয়ে আস। তো সনাতন গোস্বামী তো জেলখানায় রেখে দিয়ে রাজা চলে গেছে কোথায়, যুদ্ধ করবার জন্য চলে গেছে। সনাতন গোস্বামী জেলখানায় রেখে দিয়েছে, রাজা বুঝতে পারছেন আমি যখন যুদ্ধ করতে যাবো সনাতন থেকে এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। সনাতন গোস্বামী তখন এই জেলখানার কয়েদি সুপ্রিন্টেন্ডেন্ট মুসলিম তাকে বুঝিয়েছেন যে তুমি আমাকে ছেড়ে দাও, তোমার ধর্ম হবে। আরে ধর্মটা আমাকে বুঝে নাকি? তখন কি করছে না, 5,000 স্বর্ণ মোহর তার কাছে রেখেছেন যে তুমি তোমার টাকাও পাবে আর আমাকে ছেড়ে দাও, আমি চলে যাও, আমি মক্কা চলে যাবো, সেখানে দরবেশে মক্কায় থাকবো, আর টাকা দিয়ে তার লোভ হয়ে গেছে। তুমি বলে দেবে, রাজা আসলে বলবে যে আমি গিয়েছিলাম বাদ্যা কীর্তন করতে সকালে আর নদীতে লাফিয়ে মারা গেছি, তো বুদ্ধিকর সনাতন গোস্বামী এই কাকাটা তিনি ব্যবহার করেছিলেন। শ্রীরূপ শুনিল প্রভুর নীলাদ্রি গমন, বন পথে যাবেন প্রভু শ্রী বৃন্দাবন। তো রূপ গোস্বামী খবর পেয়ে গেছেন যে চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে যাবে। তো যখন তিনি এসেছিলেন এই রামকেলি হয় যাওয়ার জন্য, তখন সনাতন গোস্বামী তাকে বলেছিলেন যে তো বৃন্দাবন যাওয়ার তো এই পরিপাটি নয়, তুমি হাজার হাজার লোক নিয়ে বৃন্দাবন যাচ্ছ, বৃন্দাবন একাকে যেতে হয় না সঙ্গে একজনকে নিয়ে যেতে হয়, এত লোক নিয়ে যেতে হয়। তখন মহাপ্রভু তখন বুঝতে পেরেছেন যে সনাতন যাওয়া বলেছিল ঠিক বলেছে। তো এইবার তখন যাবে তিনি ঝাড়খণ্ড ঝাড়িখণ্ড পথ হয়ে যাবেন, সাথে কাউকে নিয়ে যেতে চান না। তো তখন বাধ্য করে স্বরূপ দামোদর রায়মানন্দ বলভদ্র ভট্টাচার্যকে পাঠিয়েছিলেন। তো দ্বিতীয়বার যখন মহাপ্রভু যাবেন তখন রূপ গোস্বামীর কাছে এই সংবাদ পৌঁছেছে, শ্রীরূপ শুনিল প্রভুর নীলাদ্রি গমন, বনপথে যাবেন প্রভু শ্রী বৃন্দাবন। রূপ গোস্বামী শুনতে পেরেছেন যে মহাপ্রভু নীলাচলে ফিরে গিয়েছেন, আর বনপথে ঝাড়িখণ্ড হয়ে তিনি বৃন্দাবনে যাবেন। রূপ গোস্বামী নীলাচলে পাঠাইল দুইজন, প্রভু যাবে বৃন্দাবন করেন গমন, শীঘ্র আসি মরে তার দিবা সমাচার, শুনিয়া তদনুরূপ করিব ব্যবহার। তো মহাপ্রভু দুজন নীলাচলে পাঠিয়েছেন খবর নেওয়ার জন্য যে মহাপ্রভু কবে যাবে বৃন্দাবন, আমাকে এসে খবর দেবে। তো সেই সময় দেখে তিনি রূপ গোস্বামী গিয়ে মহাপ্রভুর সাথে সাক্ষাৎ করবেন। এথা সনাতন গোস্বামী ভাবে মনে মন, রাজা মরে প্রীতি করে সে মর বন্ধন। তো রূপ গোস্বামী কেটে পড়েছেন, তাকে বলে ঠিকঠাক রেখে দিয়ে চলে গেছেন। তো সনাতন গোস্বামী রয়ে গেছেন। তো সনাতন গোস্বামী চিন্তা করছেন রাজা তো আমাকে অনেক ভালোবাসে, রাজা কেন ভালোবাসে না, সনাতন গোস্বামী দিয়ে তো উনি সম্পূর্ণ রাজ্য পরিচালনা করতেন, যুদ্ধ পরিচালনা করেন বা সব কিছু সনাতন গোস্বামীর মাধ্যমে করতেন। তিনি খুব বিচক্ষণ বুদ্ধিমান ব্যক্তি ছিলেন। তো সনাতন গোস্বামী চিন্তা করছেন রাজা যে আমাকে এত ভালোবাসে এ তো বিরাট বন্ধন আমার জন্য। তো রাজা যদি ভালোবাসে আমি তো বেরোতে পারবো না, তাহলে এইরকম কিছুটা করতে হবে এই রাজা যেন রাগ ক্রোধ করে, কারণ ও যদি ভালোবাসে তার ভালোবাসার বন্ধনে আমি ছেড়ে দিতে পারবো না। তো আমি এরকম কাজ করব রাজা যেরকম আমার উপরে ক্রোধান্বিত হয়। কোন মতে রাজা যদি মোর ক্রুদ্ধ হয় তবে অব্যাহতি হয় করিল নিশ্চয়। রাজা যে আমার প্রতি রাগ করবে ক্রোধান্বিত হবে তাহলেই আমার অব্যাহতি হবে, নাহলে ও আমাকে ছাড়বে না আর তার ভালোবাসা পেয়ে আমি ওকে ছাড়তে চাইব না। অস্বাস্থ্যের ছদ্ম করি রহে নিজ ঘরে, রাজকার্য ছাড়িলা না যায় রাজদ্বারে। তো সনাতন গোস্বামী একটা ছলনা করেছেন যে শরীর অসুখ আমি রাজকার্যে যেতে পারবো না, এই ছলনা করে তিনি রাজকার্য বন্ধ করে দিয়ে ঘরে বসে আছেন। আর তিনি যখন সনাতন গোস্বামী রাজকার্যে যাচ্ছেন না তখন আরও তার যারা অ্যাসিস্ট্যান্ট ছিল তারা তো অপেক্ষা করে বসে আছে যে সনাতন গোস্বামী ছেড়ে ফেল কাজ ছিল আমরা তার পজিশন নেব। তো কায়স্থরা কী করছে, তারা সব রাজকার্য করা শুরু করে দিয়েছে। লোভী কায়স্থগণ রাজকার্য করে আপনে স্বগৃহে করে শাস্ত্রের বিচারে। তখন সনাতন গোস্বামী সেই সুযোগ নিয়ে তিনি বাড়িতে বসে তিনি করছে সব ব্রাহ্মণদেরকে নিয়ে গীতা ভাগবত সব শাস্ত্র চর্চা করছেন। ভট্টাচার্য পণ্ডিত বি স্ত্রী শ্লয়া ভাগবত বিচার করেন সভাতে বসিয়া। তো ঘরে বসে তিনি ভাগবত পাঠ শুনছেন আর বলে দিয়েছেন কি যে আমার শরীর ভালো নেই, তো ইতিমধ্যে রাজা পাঠিয়েছে লোক শরীর খারাপ বৈদ্যকে ডাক্তার পাঠিয়েছে, দেখা সনাতন গোস্বামী কি হয়েছে, সে ডাক্তার হয়েছে ও কিছু হয় না, আমার তো ভালোই সুস্থ দিদি সুস্থই আছে। তো রাজা চিন্তা করছে কী ব্যাপার, ও কেউ তাহলে রাজকার্যে আসে না, তো একবার আগে থেকে না বললে হঠাৎ রাজা পৌঁছে গেছে, কারণ আগে থেকে বলে ফেললে আবার তাদের লেপটেপ ঢাকা দিয়ে শুয়ে পড়বে নাকি। তো বুঝতে পারে রাজা কী করছেন, আর দিন গৌড়েশ্বর সঙ্গে কজন, তখন এই বাংলার নাম ছিল গৌড় দেশ, তখন রাজা হুসেন শাহ তার নাম ছিল আল্লাউদ্দিন সৈয়দ হুসেন শাহ শরীফ মক্কা, লম্বা নাম। আল্লাউদ্দিন সৈয়দ হুসেন শাহ শরীফ মক্কা তার নাম ছিল। তিনি 1420 শতাব্দ থেকে 1443 শতাব্দ পর্যন্ত এই গৌড়ের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। তো সনাতন গোস্বামী যে পণ্ডিতদেরকে নিয়ে ভাগবত আলোচনা করছিলেন 1424 শতাব্দ ছিল। তো তখন সে ভাগবত চর্চা করছেন, আর একদিন হঠাৎ আর দিন গৌড়েশ্বর সঙ্গে একজন আচম্বিতে গোসাই সভাতে কৈল আগমন সব এসে পৌঁছে গেছেন। দেখছে সনাতন গোস্বামী শরীর খারাপ নেই, কিছু নেই, সুস্থ, ভালোই ভাগবত চর্চা চলছে। পাতশাহ দেখিয়া সবে হে সম্ভ্রমে উঠিলাম, সম্ভ্রমে আসন দিয়া রাজারে বসাইলাম। তেরাশ ব্রাহ্মণ হলে কি হবে, যেহেতু রাজা আসছে, রাজা আছে ভগবানের প্রতিনিধি, তো সঙ্গে সঙ্গে সম্ভ্রমে তারা উঠেছে, রাজাকে আসন দিয়ে তারপরে বসেছে। রাজা কহে তোমার স্থানে বৈদ্য পাঠাইল, বৈদ্য কহে ব্যাধি নাহি সুস্থ যে দেখিল, আমার যে কিছু কার্য সব তোমা লয়া, কার্য ছাড়ি রহিলা তুমি ঘরে তে বসিয়া। তো তোমার সমস্ত রাজ্য, আমার সমস্ত রাজ্য ভরণ পোষণ তোমার দ্বারা হয়, আর তুমি কাজ কাজ ছেড়ে যে ঘরে বসে আছ, আর বৈদ্য পাঠিয়েছি, বৈদ্য বলছে না তুমি সুস্থ আছ। মোর যত কার্যকাম সব কইলা নাশ, কি তোমার হৃদয় আছে কহ মোর পাশ। তো আমার সমস্ত কার্য তুমি নষ্ট কর, কি তোমার পরিকল্পনা, কি তুমি চাও। সনাতন কহে নহে আমা হইতে কাম, আর একজন দিয়া কর সমাধান, যে আমার দ্বারা এইসব কার্য হবে না, আপনি আমার পরিবর্তে আর একজনকে নিযুক্ত করুন। আর এই কথা শুনে বাদশাহ খুব প্রভাবিত হয়ে গেছে। সনাতন গোস্বামীর মতন লোক পাওয়া সম্ভব নয়, সব কিছু তিনি প্রধানমন্ত্রী সুখ ছিল তা নয়, যুদ্ধ কার্য হতো, যা কিছু হতো সনাতন গোস্বামীকে দিয়ে করতেন। তবে ক্রুদ্ধ হয়ে রাজা কহে আর বার, তোমার বড় ভাই করে দস্যু ব্যবহার, জীব বহু মারি কইল চাকলা সব নাশ, এথা তুমি কইলা মোর সর্বকার্য নাশ। এ দুই প্রকারের ব্যাখ্যা আমরা শুনছি। প্রভুপাদ লেখছেন যে তখন এই রাজা নিজেকে বড় ভাই বলে মনে করে সনাতন গোস্বামীর কথা বলছে, তোমার বড় ভাই, তো আমি সব সময় লুণ্ঠন কার্যে ব্যস্ত থাকি, আর বহুত জীব হত্যা করি, তো এথা আর তুমি এখানে বসে আমার কাজ দেখাশোনা করবে কি, আমার কাছে সব কাজ নাশ করছ। তার এক বইতে আমি দেখেছি, এখানে বলা আছে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী আর অনুপম, এরা তিন ভাই ছিল, যেটা আরেকজন ভাই রঘুনন্দন ছিল। এই রঘুনন্দন নাকি খুব স্পষ্টবাদী ও ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন, আর এই বাদশাহ সঙ্গে টক্কর দিতেন। তো তাকে বলছে যে তোমার বড় ভাই করে দস্যু ব্যবহার, বহু জীব মারি গেল চাকলা সব না, চাকলা একটা সব ডিভিশন ছিল, তো সেখানে সে হাতিয়ে নিয়েছে বলে তাকে এরকম বলছেন, আর তুমি এখানে বসে আমার সব কাজ নষ্ট করছ। তো সনাতন কহে তুমি স্বতন্ত্র গৌড়েশ্বর, যে যেই দোষ করে দেহ তার ফল। যে সনাতন গোস্বামী বলছেন তুমি তো গৌড়েশ্বর, যে যেরকম দোষ করছে তাকে সেরকম শাস্তি শাস্তি দাও, তার সব শাস্তি পাওয়া দরকার। তুমি যদি আমার বড় ভাই হও তা তোমার শাস্তি পাওয়া দরকার, তুমি সেরকম শাস্তি নেবে। এত শুনি গৌড়েশ্বর উঠি ঘরে গেলাম, পালাইব বলি সনাতনের বাঁধিলাম। যখন এইরকম উত্তর শুনে তখন গৌড়েশ্বর হুসেন শাহকে প্রধানিত হয়ে গেছে, যে আমার মুখে এরকম উত্তর দিচ্ছে তার মানে এর দ্বারা কাজ হবে না। তো ওনার তখন পরিকল্পনা আছে, উনি ওড়িশায় যাবেন। তো তার আগে তিনি করছেন নাকে পালাইব বলে সনাতনে বাঁধিয়া রাখলেন, সনাতন গোস্বামীকে তিনি বেঁধে জেলে রেখে দিয়েছেন যেন চলে নেওয়া যেতে পারে। তো হেনকালে গেলা রাজা উড়িয়া মারিতে, সনাতনে কহে তুমি চলো মোর সাথে। তো সেই সময় ওড়িশার রাজার সঙ্গে হুসেন শাহ যুদ্ধ চলছিল। তো তখন যুদ্ধ চলছিল যাকে পাঠানো হয়েছিল, তো তখন সে উড়িষ্যা রাজাকে পরাজিত হয়ে যাচ্ছিল। তাহলে ওখান থেকে খবর পাঠানো হয় হুসেন শাহর কাছে, তো হুসেন শাহ তখন সদল বলে আসতে প্রস্তুত হচ্ছে, আর সনাতন গোস্বামীকে বলছে তুমি চলো। তো ওড়িয়া মারিতে মানে ওড়িশা রাজ্য জয় করতে তিনি যাচ্ছিলেন। তেহ কয়ে যাবে তুমি দেবতায় দুঃখ দিতে, মোর শক্তি নাহি তোমার সঙ্গে যাইতে। তেহ কয়ে মানে সনাতন গোস্বামী বলছেন যাবে তুমি দেবতায় দুঃখ দিতে, তুমি ওড়িশায় যাবে কেন? না ওড়িশায় তখনকার সময় প্রচুর দেবতাদের মন্দির ছিল, তো সমস্ত দেবতাদের তুমি মন্দির নষ্ট করে দেবে, বা যারা দেবতাদের পূজা করছে দেবতা পূজা বন্ধ করলে দেবতারা দুঃখ পাবে। তাই বলছে যাবে তুমি দেবতায় দুঃখ দিতে, দেবতা ঠাকুরদেরকে দুঃখ দিতে যাবে, হিন্দু মন্দির তুমি নষ্ট করে ফেলবে, মোর শক্তি নাই তোমার সঙ্গে যাইবে, তো আমি তোমার সঙ্গে যেতে পারবো না। এই কথা শুনে হুসেন শাহ চিন্তা পড়ে গেছেন, তো নিজে তো যেতেই হবে। ওনার ভয় হয়েছে কি আমি যখন উৎকল জয় করতে যাব, আর সনাতন তো খুব শক্তিশালী, সনাতন নাম কি ছিল সাক্কর মল্লিক, হ্যাঁ খুব শক্তিশালী, তো তখন যদি এ আমার রাজ্য অধিকার করে ফেলে, তো সেই ভয়তে তিনি কি করেছেন, তবে তারে বান্ধি রাখি করিলা গমন, তখন বেঁধে তাকে জেলে রেখে তুমি গিয়েছেন। আর এদিকে নীলাচলে কি হয়েছে, না এথা নীলাচল হইতে প্রভু চলিলা বৃন্দাবন, তো নীলাচল থেকে মহাপ্রভু ঝাড়িখণ্ড বনপথ দিয়ে সঙ্গে বলভদ্র ভট্টাচার্যকে নিয়ে তিনি বৃন্দাবন যাত্রা করেছেন। তবে সেই দুই চর রূপ ঠাই আইল, বৃন্দাবন চলিলা প্রভু আসিয়া কহিল, যে রূপক সে পাঠিয়েছিলেন দুজনকে তুমি খবর নিয়ে আস মহাপ্রভু কি গতিবিধি, তখনকার সময় তো এই টেলিফোন ইমেল সব ছিল না, লোক পাঠাতে হতো, সে কয়েক মাস গিয়ে খবর নিয়ে আসে, তখন সেই লোক গিয়ে খবর দিয়েছে যে মহাপ্রভু এখনই বৃন্দাবন পথে গিয়েছেন। শুনিয়া শ্রীরূপ লিখিল সনাতন ঠাই, বৃন্দাবন চলিলা শ্রী চৈতন্য গোসাই, তখন তো রূপগোস্বামী চলে গেছে, হ্যাঁ হুসেন স্যার হাত থেকে বেরিয়ে গেছে, তো রূপগোস্বামী চিঠি দিয়ে সনাতন গোস্বামীকে জানাচ্ছেন যে মহাপ্রভু এখন নীলাচল থেকে বৃন্দাবনের পথে যাচ্ছেন, আমি দুই ভাই চলিলাম তাহারে মিলিতে, মানে আমি দুই মানে সনাতন গোস্বামী আর অনুপম তাদের ছোট ভাই, হ্যাঁ তুমি যাইছে তাইছে ছুটি আইস তাহা হইতে, যে কোনো প্রকারে তুমি ওখান থেকে চলে আস। দশ সহস্র মুদ্রা তথা আছে মুদি স্থানে, তাহা দিয়া কর শীঘ্র আত্মবিমোচনে, আমি 10,000 স্বর্ণ মুদ্রা মুদি ঘরে রেখে এসেছি, ওটাকে তুমি ব্যবহার করে কোনোভাবে জেল থেকে মুক্ত হয়ে চলে আস। যাইছে তাইছে ছুটি তুমি আইস বৃন্দাবন, এত লিখি দুই ভাই কইলা গমন, সেইভাবে চিঠি পাঠিয়ে দিয়ে সনাতন গোস্বামীর কাছে অনুপমকে নিয়ে রূপ গোস্বামী চলে গেছে। অনুপম মল্লিক তার নাম শ্রী বল্লভ, রূপ গোস্বাই ছোট ভাই পরম বৈষ্ণব, তো যেরকম সনাতন গোস্বামীর নাম ছিল অমর আর রূপ গোস্বামীর নাম ছিল সন্তোষ, তো বল্লভ ওনার নাম ছিল অনুপম, এই অনুপম নাম আর সাকর মল্লিক দবির কাছে পরিবর্তন, তার নাম পরিবর্তন হয় না, তো এই অনুপমের পরবর্তী নাম আছে শ্রী বল্লভ, তো রূপ গোস্বাই সনাতন গোস্বামীর ছোট ভাই ছিলেন, রূপ গোস্বামী মেজর ছিলেন, সনাতন বড় আর বল্লভ ছিলেন ছোট ভাই। তাহা লইয়া রূপ গোস্বাই প্রয়াগে আইলাম, মহাপ্রভু তাহা শুনি আনন্দিত হইলাম, তো মহাপ্রভু শুনেছেন রূপ গোস্বামী এসে গেছেন, তো খুব খুশি হয়েছেন। প্রভু চলিয়াছেন বিন্দু মাধব দর্শনে, লক্ষ লক্ষ লোক আইসে প্রভুর মিলনে, তো প্রয়াগে বিন্দু মাধব মন্দির আছে এখনো, সে বিন্দু মাধব মন্দির যেখানে সাক্ষাৎ হয়েছিল মহাপ্রসঙ্গে, সে মন্দির নদী তীরে রয়েছে, তো মহাপ্রভু বিন্দু মাধব দর্শনে যাচ্ছেন, লক্ষ লক্ষ লোক তাকে দর্শন করতে আসছেন, আর মহাপ্রভুকে যে দর্শন করতেন তারা কৃষ্ণপ্রেম পাতেন, তো মহাপ্রভুর একটা বিলক্ষণ হচ্ছে ভগবানকে যে দর্শন করে তাদের মধ্যে প্রেম ভাব আসে, তো মহাপ্রভু বিলক্ষণ ছিল মহাপ্রভুকে যে দর্শন করবে সে প্রেম পাবে, আর যে প্রেম লাভ করবে তাকে যে দর্শন করবে সেও প্রেম পাবে, তো এইভাবে লক্ষ লক্ষ লোক আসছে, আর সমস্ত লক্ষ লক্ষ লোক সে মহাপ্রভুকে দর্শন মাত্রে কেহ কান্দে, কেহ হাসে, কেহ নাচে গায়, কৃষ্ণ কৃষ্ণ বলি কেহ গড়াগড়ি যায়। দ্বিতীয় খণ্ড ১৯ অধ্যায় রূপশিক্ষা, প্রয়াগের রূপশিক্ষা ৩৭০ পাতা পর্যন্ত আমরা পড়েছি। এর আগে বলা হয়েছিল যে কিভাবে সনাতন গোস্বামী চলে আসছেন, রূপ গোস্বামী কিভাবে গৃহ পরিত্যাগ করেছেন, এসে মহাপ্রভুর কাছে সাক্ষাৎ হবে, আর মহাপ্রভুকে দেখে লোকেদের কি অবস্থা সেটা বর্ণনা করা হয়েছে। গঙ্গা যমুনা প্রয়াগ নারী লডুবাইতে, প্রয়াগ শহরটা উঁচুতে, তো প্রয়াগ শহরে কোনোদিন গঙ্গা যমুনা নদী তীরে হলো ও বন্যা হয় না, কিন্তু প্রভু ডুবাইল কৃষ্ণ প্রেমের বন্যাতে, কিন্তু মহাপ্রভু কৃষ্ণ প্রেমের বন্যাতে সারা প্রয়াগকে ডুবিয়ে দিয়েছেন। ভিড় দেখি দুই ভাই রহিলা নির্জনে, প্রভুর আবেশ হইল মাধব দর্শনে। তো লক্ষ লক্ষ লোক তখন সনাতন গোস্বামী আর বল্লভ শ্রী বল্লভ তারা দূরে থেকেছেন, আর মহাপ্রভু সেই বিন্দু মাধবকে দর্শন করে খুব প্রেমাবেশ ভাববেশ হয়ে পড়েছেন। তো প্রেমাবেশে নাচে প্রভু হরি ধ্বনি করি, উদ্ধবাবু করি বলে বল হরি হরি। সবাই মহাপ্রভু এরকম হরিনাম করাছেন আর উদ্দন্ড নৃত্য কীর্তন করেছেন, সবাই যেটা চমৎকৃত হয়ে গেছে, কেন মহাপ্রভু যেরকম এইরকম লীলা প্রকাশ করেছেন তারা কিন্তু দেখত না। তো মুনি ঋষি জ্ঞানী তার্কিক তাদের প্রাধান্য ছিল, তো মহাপ্রভু এরকম ভাবতে চমৎকার হয়ে গেছেন। প্রভুর মহিমা দেখে দেখি লোকে চমৎকার, প্রয়াগ প্রভুর লীলা নারী বর্ণিলা, কৃষ্ণ বলছেন যে প্রয়াগে যে মহাপ্রভুর লীলা বর্ণনা করা যায় না। তো চৈতন্য চন্দ্রোদয় নাটকে কবিকর্ণপুর আরো বিস্তৃত ভাবে মহাপ্রভুর সঙ্গে রূপকোষরের মিলনের কথা বর্ণনা করেছেন প্রয়াগে। যারা মহাপ্রভুর সঙ্গে রূপকোষরের প্রেমের বিস্তৃত লীলা জানতে চান চৈতন্য চন্দ্রোদয় নাটক পড়বেন, সেখানে এসব বর্ণনা করা হয়েছে। দাক্ষিণাত্য চবিত্র স্নেহে আছে পরিচয়, সেই বিপ্র নিমন্ত্রিয়া নীল নিজালয়। তো মহাপ্রভুর সঙ্গে প্রয়াগ গেছেন, এটা দক্ষিণ ভারতের ব্রাহ্মণ সঙ্গে জানাশোনা ছিল। তো মহাপ্রভুকে দেখে তার বাড়িতে নিমন্ত্রণ করেছেন। বিপ্র গৃহে আসি প্রভু নিভৃতে বসিলাম, শ্রীরূপ বল্লভ দুহে আসিয়া মিলিলাম। তো তখন খুব ভিড় ছিল বিন্দু বাবুর মধ্যে, তখন সনাতন গোস্বামী সাক্ষাৎ করতে যাননি, আর যখন বিপ্র গৃহেতে মহাপ্রভু এসেছেন তখন শ্রীরূপ বল্লভ দুজনে এসে মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছেন। আর কিভাবে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করছে, তখনকার সময় গৌড়ের বাদশাহ প্রধানমন্ত্রী, কিন্তু মহাপ্রভুর কাছে যখন যাচ্ছেন কিভাবে দৈন্য প্রকাশ করেছেন, নিজেকে কত হীন দীন বলে মনে করছেন। তো মহাপ্রভু দেখা করতে যখন যাবেন, দুই গুচ্ছ তৃণ দুহে দর্শনে ধরিয়া, দর্শন মানে তান্তে ধরেছে, মুখে তান্তে তৃণ ধরেছে, প্রভু দেখি দূরে পড়ে দণ্ডবত হইয়া, দূর থেকে মহাপ্রভুকে দণ্ডবত করছে, মানে অত উচ্চ স্থানে থেকেও অত দৈন্য, যারা দন্তের তৃণ ধরে বলে না, যারা নিজেকে খুব বিনয় দৈন্য মনে করে, খুব অপরাধী যারা হয় তারা দান্তের তৃণ ধরে যায়। হ্যাঁ, তো এখানে সনাতন গোস্বামী দুই গুচ্ছ তৃণ দুহে দর্শনে, দর্শন দান্তের মাঝে ধরে প্রভু দেখি দূরে পড়ে দণ্ডবত হইয়া, দূর থেকে মহাপ্রভুকে দণ্ডবত করছেন। দণ্ডবত করার পদ্ধতি সম্পর্কে বলা আছে যে কোনো সময় কোনো বিশিষ্ট লোককে দেখবে, মানে দূর থেকে দেখবে, হয়তো গুরু মহারাজকে দূর থেকে দেখলেন, তো তখন সঙ্গে সঙ্গে প্রণাম করতে হবে, গুরু মহারাজ দেখুক বা না দেখুক, তারপরে গুরু মহারাজের কাছে গিয়ে গুরু দেখতে পারবে আর একটু আরেকবার দণ্ডবত করতে হবে, তারপরে আরো কাছে গিয়ে প্রণাম মন্ত্র বলে গুরু শুনতে পারে আর তিনবার দণ্ডবত প্রণাম করতে হয়। সেখানে সেইভাবে সনাতন গোস্বামী দূর থেকে মহাপ্রভুকে প্রণাম করছেন। নানা শ্লোক রূপগোস্বামী রূপগোস্বামী নানা শ্লোক পড়ি উঠে পড়ে বার বার, এটা শ্লোক বলছেন দণ্ডবত করে দাঁড়াচ্ছেন আবার পড়ছেন, আবার ধন্যবাদ উঠছেন, আবার শ্লোক পড়ছেন, আবার ধন্যবাদ করছেন। প্রভু দেখি প্রেমাবেশ হইল জুহার, তো মহাপ্রভু দেখেই রূপার পল্লবে আমি প্রেম এসে গেছে। শ্রীরূপে দেখিয়া প্রভু প্রসন্ন হইল মন, উঠ উঠ রূপ আইস বলিলা বচন। রূপ গোস্বামীকে দেখে মহাপ্রভু সন্তুষ্ট হয়ে গেছে। কৃষ্ণের করুণা কিছু না যায় বর্ণনে, বিষয় কূপ হইতে কারিল তোমা দুইজনে। মহাপ্রভু বলছেন কৃষ্ণের যে কি অপূর্ব করুণা, তার করুণার শ্রেষ্ঠ কত মহান করুণা বোঝা যায় না। তোমরা বিষয় কূপের মধ্যে পড়ে মরছিল, তো তোমাদের কৃপা করে কৃষ্ণ বিষয় কূপ থেকে উদ্ধার করেছেন। তো সেই কথা বলে এখানে শ্লোক উদ্ধৃত করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যে কিভাবে হরিভক্তি বিলাস বর্ণনা করা হচ্ছে, যে নময় ভক্ত শত্রুবেদী মদ্ভক্ত সুপচক্রিয়া তসমৈ দেয়ং তত গ্রাজ্যম সচ পূজ্য যথায়। ভগবান বলছেন চতুর্বেদ পাখি অথবা চতুর্বেদী ব্রাহ্মণ হইলে যে ভক্ত হয় তা নয়, সে বেদজ্ঞ ও ব্রাহ্মণ চতুর্বেদী। চতুর্বেদ বেদী, দ্বিবেদী, ত্রিবেদী আর চতুর্বেদী। বেদী মানে যে একটা বেদ জানে, দ্বিবেদী মানে দুইটা বেদ জানে, ত্রিবেদী মানে তিনটা বেদ জানে, চতুর্বেদী মানে চারটা বেদ জানে। কিন্তু চারটা বেদ জেনেও সে ব্রাহ্মণ হলেও সে যে ভক্ত তা নয়। বেদ জানে কিন্তু ভগবানকে জানে না। সেজন্য বলা যে বেদেশু দুর্লভ অদুর্লভ আত্মভক্ত। বেদ পাঠ করে ভগবানকে জানা যাবে না, ভগবানের ভক্তের মাধ্যমে ভগবানকে জানা যাবে। তাই ভগবান বলছেন যে আমার ভক্ত চাণ্ডাল কুলে গ্রহণ জন্মগ্রহণ করলেও সে আমার অত্যন্ত প্রিয়। সে ব্রাহ্মণ হলেও বেদ জানলেও যদি আমার ভক্ত নয় সে আমার প্রিয় নয়। সেজন্য কাকে দান করা উচিত, তা আমার ভক্তকে দান করা উচিত। তসমৈ জেয়ম তত গ্রাজ্যম সচ পূজ্য যথাই অহম। কীভাবে বলা তাকে দান করা উচিত, তার প্রসাদেই গ্রহণ করা উচিত। আমার ভক্ত আমার মতেই পূজ্য। ভক্তকে ভগবান অত বড় স্থান দিয়েছেন। তো এই শ্লোক পড়ে, এই শ্লোক পড়ি দুহায় কল কইলা আলিঙ্গন। তো মহাপ্রভু এই শ্লোক পড়ে শ্রী রূপা শ্রী বল্লভকে আলিঙ্গন করছেন। কৃপাতে দুয়ার মাথায় দুহার মাথায় ধরিলা চরণ। তো রূপ বল্লভ প্রণাম করছেন, তো মহাপ্রভু কি করেছেন তাদের তত প্রসন্ন হয়েছেন। তো রূপ বল্লভকে মহাপ্রভু পিছনে চরণ ধুলি নিতে হচ্ছে না, মহাপ্রভু খুশি হয়ে তার চরণ তাদের শিরে স্থাপন করেছেন। কত ভালোবাসা, কে কার মাথায় পা লাগাবে, এরকম করে লাগাবে, কার মাথায় পা লাগাবে, কে কার মাথায় পা লাগাতে পারে, যাদের সেরকম স্নেহ ভালোবাসা যাকে আমার বলে মনে করবে। তো মহাপ্রভু শ্রী রূপ বল্লভকে আমার বলে নিজের বলে মনে করেছিলেন, তো তার চরণ তার মাথায় স্থাপন করেছেন, এইভাবে শক্তি সঞ্চার করেছেন। প্রভু কৃপা পায়া জুয়ে দুই হাত জুড়ি দিন হইয়া স্তুতি করে বিনয় আসে। তো মহাপ্রভু চরণ স্পর্শ করেছেন, তো শ্রী রূপার বল শ্রী বল্লভ তারা দুই হাত জুড়ে মহাপ্রভুকে বিনয় করে বলছেন। তো তখন শ্রী রূপ গোস্বামী এই শ্লোকের মাধ্যমে মহাপ্রভুকে প্রণাম করেছিলেন। নম মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরবিতে নমঃ। তোমরা যে এই শ্লোকের মধ্যে মহাপ্রভুকে প্রণাম করি, তো শ্লোক রূপ গোস্বামী বলছেন নম মহাবদন্নায়, হে মহাবদান্য কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণ প্রেম প্রদাতা, কৃষ্ণস্বরূপ কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে, আপনি কৃষ্ণস্বরূপ কৃষ্ণ চৈতন্য নামক গৌরাঙ্গ রূপধারী প্রভু, তোমাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি গৌরকে নমঃ। তো তখন থেকেই মহাপ্রভুকে বুঝতে পেরেছেন শ্রীল রূপ গোস্বামী তিনি হচ্ছেন অভিন্ন শ্রীকৃষ্ণ। তো এইভাবে তিনি গোবিন্দ লীলামৃতে আরেকটি শ্লোক বর্ণনা করেছেন, যে আমার করুণাময় পুরুষ অজ্ঞান উন্মত্ত জগৎকে অজ্ঞান ব্যাধি থেকে মুক্ত করে স্বীয় প্রেম সম্পদ সুধার দ্বারা প্রবর্ত করেছিলেন, আমি সেই অদ্ভুত চেষ্টা শ্রীকৃষ্ণ চৈতন্যের শরণাপন্ন হই। সেইভাবে এই শ্লোক পড়ে শ্রীরূপ গোস্বামী মহাপ্রভুকে বন্দনা করছেন। তবে মহাপ্রভু তার নিকটে বসাইলাম, সনাতনের বার্তা কহ তাহারে পুছিলাম। সনাতনের কি ব্যাপার, তুমি তো আসলো, সনাতন কোথায় গেল? রূপ কহে দেহ বন্দী হয় রাজঘরে, তুমি যদি উদ্ধার তবে হইবে উদ্ধারে। তুমি যদি উদ্ধার করবে সে রাজঘরে বন্দী আছে, তুমি চাইলে উদ্ধার পেতে পারে। প্রভু কহে সনাতনের হইয়াছে মোচন, উদ্ধার তার উদ্ধার হয়ে গেছে। অচিরাত আমার সহ হইবে মিলন, অতি সত্য আমার সঙ্গে মিলন হবে। তখন সেদিন মহাপ্রভু মধ্যাহ্ন করিতে বিপ্র প্রভুরে কহিলা রূপ গোস্বাই সে দিবস তথায় রহিলা। তো সে দক্ষিণ ভারতে ব্রাহ্মণ ঘরে মহাপ্রভুর সঙ্গে শ্রী বল্লভ শ্রী রূপে সাক্ষাৎ হল। সেদিন মধ্যাহ্ন ভোজন তারা করেছেন। ভট্টাচার্য দুই ভাইয়ে নিমন্ত্রণ কইল, প্রভুর শেষ প্রসাদ পাত্র দুই ভাই পাইল। তো মহাপ্রভু প্রসাদ পূজা করার পরে তার ভুক্তাবশেষ রূপ আর বল্লভ গ্রহণ করলেন। ত্রিবেণীর উপর প্রভুর বাসা ঘর স্থান, দুই ভাই বাসা কইল প্রভু সন্নিধান। ত্রিবেণীর তীরে মহাপ্রভু বাসা ঘরে ছিলেন, তো রূপ বল্লভ পাশে একটা ঘরে থাকলেন। সেই কালে বল্লভ ভট্ট রহে আড়াইল গ্রামে, মহাপ্রভু আইলা শুনি তাহা আইল তার স্থানে। তো এই বল্লভ ভট্ট তিনি মহাপ্রভু একজন ভক্ত ছিলেন, তিনি দক্ষিণ ভারতের। তো আড়াইল গ্রামে উনার ঘর ছিল। পরবর্তী সময়ে তিনি পুরীতে সে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তো সেই বল্লভ ভট্ট তিনি মহাপ্রভুর সঙ্গে এসে মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করলেন আর মহাপ্রভু আলিঙ্গন করলেন। এইভাবে দুইজন বল্লভ ভট্ট আর মহাপ্রভু কৃষ্ণ কথায় মগ্ন হলেন। কৃষ্ণ কথায় প্রভুর মহাপ্রেম উত্থলিল, ভট্টের সংকোচে প্রভু সম্বরণ কইল। তো বল্লভ ভট্ট সাক্ষাৎ দর্শন হচ্ছে, তো ব্রাহ্মণের অহংকার আছে, তো কৃষ্ণ কথা করছেন। কৃষ্ণ কথা শুনে তো মহাপ্রভুর মহাপ্রেম ভাব জেগেছে, কিন্তু এদিকে ভট্ট মানে মানে কি বিজাতীয় লোক, আমাদের গোষ্ঠীর লোক নয় ব্রাহ্মণ লোক, সেই সময় আমি কৃষ্ণ প্রেমের বিকার প্রকাশ হয় তো কি মনে করবে। তো ভট্টের সংকোচে প্রভু সম্বরণ করিল, যে কৃষ্ণ প্রেমের যে প্রভাব বিকাশ পাচ্ছিল মহাপ্রভু সম্বরণ করে রাখিলেন। অন্তরে গর গর প্রেম নহে সম্বরণ, কিন্তু তার প্রেম অত জোরে আসছে মহাপ্রভু সম্বরণ করতে পারছে না, তো সে প্রেমের ভাব প্রকাশ পাচ্ছে। দেখি চমৎকার হইল বল্লভ ভট্টের মন, তো বল্লভ ভট্টের চমৎকার হয়ে গেছে, মহাপুরুষের বিকার প্রেমের বিকার দেখে তিনি চমৎকৃত হয়েছেন। তবে ভট্ট মহাপ্রভুরে নিমন্ত্রণ কইলাম, মহাপ্রভু দুই ভাই তাহারে মিলাইলাম। তখনই বল্লভ ভট্ট তো মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছেন, তো আপনি আমার বাড়িতে চলুন। তো মহাপ্রভু তখন এই দুই ভাইয়ের সঙ্গে পরিচয় করে দিয়েছে। তো সে তার বল্লভের গ্রাম আছে আড়াইল, নদী পেরিয়ে আড়াইল যেতে হবে। তখন রূপ আর বল্লভ তো বল্লভটাকে প্রণাম করছেন আর ভট্টে দণ্ডবত কইলা অতি দিন হইয়া, ভট্ট মিলাবারে যায় দুহে পালায় দূরে, অস্পৃশ্য পামার মুই নাচ ইয়মুরে। তো বল্লভট তাদেরকে আলিঙ্গন করতে যাচ্ছে আর সনাতন বল্লভ কি দূরে দূরে পালাচ্ছে, যে না না অস্পৃশ্য পামার মুই, আমি অস্পৃশ্য পামার, আমাকে ছুঁবে না আমাকে ছুঁবে না। তো ভট্ট কিছু বুঝতে পারছে না। তো মহাপ্রভু পরিচয় করে দিয়েছেন এরা অত ভালো, এরা অস্পৃশ্য পামার বলে পালাচ্ছে কেন। ভট্টের বিস্ময় হইল, সে আশ্চর্য হচ্ছে। আর মহাপ্রভুর কি হলো, প্রভুর হর্ষ মান, প্রভুর খুব আনন্দ হল। শ্রীরূপ বল্লভ তো শ্রীরূপ আর বল্লভ আর ইয়ে বল্লভ ভট্ট, তো বল্লভ ভট্ট যখন রূপ আর বল্লভকে ধরতে যাচ্ছে তারা দৌড়ে পালাচ্ছে, তারা বলছে আমার অস্পৃশ্য আর পামর। এই কথা শুনে কিন্তু মহাপ্রভু খুব আনন্দ হচ্ছে, কারণ মহাপ্রভু চায় যে আমার ভক্তের মন এইরকম হওয়া উচিত। যেন বলা হচ্ছে মহাপ্রভুর ভক্ত সব বৈরাগ্য প্রধান, এবং জৈন বৈরাগ্য মহাপ্রভু এগুলি দেখেন ভক্তের মধ্যে তিনি আনন্দ পান। তিনি তখন বলছেন না যা এত বড় প্রধানমন্ত্রী, অত বড় বিজ্ঞ, অত বড় পণ্ডিত, না, এই দৈন্য ভাব দেখে মহাপ্রভু খুব খুশি হয়েছেন। ভক্তের বিস্ময় হইল প্রভুর হর্ষ মন, ভক্তের কহিলা প্রভু তার বিবরণ। তো এই বল্লভ ভট্টকে মহাপ্রভু বলছেন ইহ না স্পর্শীয় ইহ জাতি অতিহীন। মহাপ্রভু বলছেন বল্লভ ভট্টকে এখানে তুমি ছুঁবে না, এরা নিচু জাতির লোক, এই সনাতন বল্লভ নিচু জাতির লোক, তুমি তো বড় ব্রাহ্মণ বৈদিক যাজ্ঞিক, তুমি কুলীন প্রবীণ, তুমি কুলীন ঘরে জন্ম হয়েছ, বৈদিক ব্রাহ্মণ যাজ্ঞিক ব্রাহ্মণ, তুমি এটা স্পর্শ করবে না। দুহার মুখে নিরন্তর কৃষ্ণাম শুনি ভট্ট কহে প্রভুর কিছু, ভট্ট কহে প্রভুর কিছু ইঙ্গিত ভঙ্গি জানি। দুই ভাইয়ের মুখে তো বল্লভ ভট্ট কৃষ্ণ নাম শুনছেন, তো চৈতন্য মহাপ্রভু ইঙ্গিতে কি বুঝাতে চাইছেন সেটা বল্লভ ভট্ট অনুভব করতে পেরেছে। তো মহাপ্রভু পরোক্ষ ভাবে বলছেন যেগুলো তো নিচু, তুমি তো উচ্চ কুলীন বসেন ব্রাহ্মণ, ইহ না স্পর্শ স্পর্শ করবে না, ইহ জাতি অতিহীন, এরা যবন জাতি, আসলে ব্রাহ্মণ বলে জন্ম হয়েছে। কিন্তু মহাপ্রভু পরোক্ষভাবে বলছেন, আর বল্লভ ভট্ট সেটাকে বুঝতে পেরেছে। দুজন কৃষ্ণ নাম করছে, কৃষ্ণ নাম করলে সে কত মহান হতে পারে। দুহার মুখে কৃষ্ণ নাম করিছে নর্তন, এই দুই অধম নহে হয় সর্বতম। তখন যে নাম করছে, তো চৈতন্য মহাপ্রভু তখন কি করছেন শ্লোক বলে শোনাচ্ছেন, অহবত সুপতত গরিয়ান যত জিহাগ্রে বর্ততে নাম তুভ্যম। ভাগবত বর্ণনা করা আছে তৃতীয় স্কন্ধে, ভাগবত বর্ণনা করা আছে অহবত সুপতত গরিয়ান, কি অদ্ভুত সুপত যারা মানে অন্তর্জ যারা চান্ডাল, অত তারা দীক্ষিত ব্রাহ্মণ থেকে গরিয়ান তারা শ্রেষ্ঠ। অহবত সুপচত গরিয়ান, অত মানে এই ব্রাহ্মণদের থেকে তারা আরো শ্রেষ্ঠ। কারা শ্রেষ্ঠ? না যত জিহাগ্রে বর্ততে নাম তুভ্য, হে ভগবান আপনার নাম যার জিহাতে উচ্চারিত হয় সে সুপত ঘরে জন্ম হলেও, চান্ডাল ঘরে জন্ম হলেও সে ব্রাহ্মণ থেকে শ্রেষ্ঠ। তেপু তপস্তে জুর্বু সস্মুরার্জা, তাদের হয়ে গেছে, তারা সমস্ত তপস্যা করে ফেলেছে, তাদের সমস্ত যজ্ঞ অনুষ্ঠান হয়ে গেছে, সমস্ত তীর্থে তাদের স্নান হয়ে গেছে, তারা সদাচারী, তারা সব কিছু বেদ পাঠ হয়ে গেছে। যারা ভগবানের নাম করেন ব্রহ্মানুর্চ নাম গৃহতি দিয়েতে, যারা ভগবানের নাম করেন তার যত নিত্যকূলে জন্ম হোক না কেন তারা ব্রাহ্মণ থেকে শ্রেষ্ঠ। শুনি মহাপ্রভু তারে বহু প্রশংসিলা, প্রেমাবিষ্ট হয়ে শ্লোক পড়িতে লাগিলাম। তো মহাপ্রভু শুনে এই শ্লোক, তিনি প্রেমাবিষ্ট হয়, তিনিও আরো সব শ্লোক বললেন যে কিভাবে চান্ডাল হলেও ভগবানের নাম করলে সে শ্রেষ্ঠ হতে পারে। প্রভুর প্রেমাবেশ আর প্রভাব ভক্তি সার, সুন্দর জাদি দেখি ভটের হইল চমৎকার। তে বল্লভ ভট্ট সে মহাপ্রভুর এই রূপের মাধুরিমা, তার এই স্বভাব দেখে মহাপ্রভু অত বিজ্ঞ দেখে খুব চমৎকার হয়ে গেছে। সগনে প্রভুরে ভট্ট নৌকাতে চড়াইয়াম, ভিক্ষা দিতে নিজে ঘরে চলিলা লইয়াম। তো এই বল্লভ ভট্ট কি করেছেন, তো মহাপ্রভুকে আর রূপ আর শ্রী বল্লভকে নৌকাতে করে নদীর উপরে উনার গ্রামেতে নিয়ে গেছেন। যখন উনার গ্রামেতে নৌকা করে যাচ্ছেন মহাপ্রভু, যমুনা নদী পার হতে হবে, তো মহাপ্রভু তো শত কৃষ্ণপ্রেমে আবিষ্ট ছিলেন, তো ভক্তের স্বভাব কি স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি সর্বত্র হয় তার কৃষ্ণ ইষ্টদেব স্মৃতি। তো মহাপ্রভু যমুনার জলে নৌকা করে যাচ্ছেন, যমুনার জল দেখে চিকন শ্যামল, তো তার শ্যামল রূপ দেখে প্রেমাবেশে মহাপ্রভু হইল বিহল। তো প্রেমাবেশে মহাপ্রভু বিহল হয়ে গেছেন, আর যমুনার জল দেখে কৃষ্ণ মনে করে হুঙ্কার করে যমুনার জলে দিলা ঝাঁ। নৌকা থেকে কি পড়ে যমুনা ঝাঁপ দিয়ে দিয়েছেন। প্রভু দেখে সবার মনে হইল ভয়ে কাঁপ, আর সবাই কাঁপতে শুরু করছে ভয়। আস্তে বেস্তে সবে ধরি প্রভুরে উঠাইল, নৌকার উপরে প্রভু নাচিতে লাগিল। তো জলে পড়ে গেছিল তো ভয় পায় উঠেছে, আর উঠে আরো সমস্যা, নৌকায় উঠে এত জল নাচতে শুরু করেছে আর নৌকা টলমল করেছে ডুবে যাবে নাকি। মহাপ্রভুর ভরে নৌকা করে টলমল, ডুবিতে লাগিল নৌকা ঝলকে ভরে জল। হ্যাঁ, অত নৌকা ডাল খাচ্ছে যে জল ভরে যাচ্ছে। যদ্যপি ভট্টের আগে প্রভুর ধৈর্য হইল মন, দুর্পার উদ্ভট প্রেম নহে সম্বর। তো মহাপ্রভু দেখছেন যে ভট্ট সামনে আছে, চেষ্টা করছেন উনাকে সম্বরণ করতে, কিন্তু দুর্বার উদ্ভট প্রেম, প্রেমের প্রভাব অত দুর্বার অত শক্তিশালী, তিনি চেষ্টা করেও থামাতে পারছে না। দেশপাত্র দেখি মহাপ্রভু ধৈর্য হইল, আড়াইলের ঘাটে নৌকা আসি উতরিল। তখন অবস্থা দেখে মহাপ্রভু ধৈর্য ধরেছেন, এইভাবে আস্তে আস্তে নৌকা করে যমুনা পেরিয়ে তখন বল্লভ ভট্টের বাড়িতে আড়াইল গ্রামে এসে পৌঁছেছেন। তো সেখানে এসে তো বল্লভ ভট্ট মহাপ্রভুকে মধ্যাহ্ন সেবা করিয়েছেন, প্রথম দিব্য আসন দিয়েছেন, পাদ প্রক্ষালন করেছেন, সমস্ত সপরিবারের জল মস্তকে দিয়ে গন্ধ পুষ্প দুপ দীপে মহাপূজা কইল, ভট্টাচার্য মান্য করে পাঠ করাইল। তারপরে বল্লভদ্র ভট্টাচার্যকে নিয়ে ইনকে করেছেন, সুন্দর রান্নাবান্না করেছেন। ভিক্ষা করাইল প্রভুরে সস্নেহ যতনে, রূপ গোসাই দুই ভাইয়ে করাইল ভোজনে। তখন ভট্টাচার্য স্বরূপে দেওয়াইল অবশেষ, তবে সেই প্রসাদ কৃষ্ণ দাস পাইল শেষ। এবার মহাপ্রভু প্রসাদ পাওয়ার পরে রূপ বল্লভ কৃষ্ণদাস সব প্রসাদ পেয়েছে। মুখবাস দিয়া প্রভুরে করাইল শয়ন, তো মুখবাস দিয়ে মহাপ্রভুকে শয়ন করাবার পরে আপনে ভক্ত করেন প্রভুর পাদ সম্মান, পাদ সম্মান করছেন। প্রভু পঠাইল তারে করিতে ভোজন, ভোজনে ভোজন করি আইলা তেহ প্রভুর চরণ। সব ভোজন শেষ করে তো মহাপ্রভুর কাছে বল্লভ ভট্ট এসেছেন। যখন মহাপ্রভু বল্লভ ভট্ট এসেছেন, এই সময় বল্লভ ভট্ট বাড়িতে একজন ব্রাহ্মণ এসেছেন, মহাপ্রভুর সঙ্গে তার কথোপকথনটা খুব সুন্দর হয়েছে। হেনকালে আইলা রঘুপতি, রঘুপতি উপাধ্যায় তিরুহিতা পণ্ডিত বড় বৈষ্ণব মহাশয়। তো এই সময় তিরুহিতা প্রদেশের পণ্ডিত এই রঘুপতি উপাধ্যায় এসে বল্লভ ভট্টের ঘরে পৌঁছেছেন। আসি তিহ কইল প্রভুর চরণ বন্দন, তো মহাপ্রভুকে প্রণাম করেছেন। তো সন্ন্যাসী, সন্ন্যাসী বুদ্ধিতে তখনকার সময় এই নিয়ম ছিল, তো সন্ন্যাসী বুদ্ধিতে তাকে নারায়ণ বলে প্রণাম করবে, আর সন্ন্যাসীরা কি করবে নম নারায়ণ বলে বলবে। কিন্তু মহাপ্রভু যখন প্রণাম করেছেন তো মহাপ্রভু কি বলছেন, না কৃষ্ণমতি রস্তু, কৃষ্ণমতি রহু বলি প্রভুর বচন। তখন কৃষ্ণমতি রস্তু বলেছেন, তখন বুঝতে পারছেন তো বৈষ্ণব। শুনি আনন্দিত হইল উপাধ্যায়ের মন, প্রভু তারে কহিল কহ কৃষ্ণের বর্ণন। তো মহাপ্রভু এই রঘুপতি উপাধ্যায়কে বলছেন, আপনি কৃষ্ণের বর্ণনা করুন। নিজ কৃত কৃষ্ণ লীলা শ্লোক পড়িল, শুনি মহাপ্রভুর মহা প্রেমাবেশ হইল। তো তখন এই রঘুপতি উপাধ্যায় নিজের শ্লোকটা রচনা করেছেন, সেই শ্লোকটি পড়ে মহাপ্রভুকে শুনিয়েছেন। তো সেই শ্লোকে তিনি বলছেন, শ্রুতিম অপরে স্মৃতিম ইতরে ভারতম মন্যে ভজন্তু ভবভীতাঃ, অহম ইহ নন্দম বন্দে যস্য অলিন্দে পরম ব্রহ্ম। সেই শ্লোকে তিনি লিখেছেন, ভজন্তু ভবভীতাঃ, যারা এই ভবসাগরে হাবুডুবু খাচ্ছে বলে অত্যন্ত ভয়ভীত হয়েছে, যারা এই সংসার ভয়ে ভয় সংসারে ভয়াতুরা ভজন্তু, তারা ভজন করু। কাকে ভজন করু? না শ্রুতিশাস্ত্র, স্মৃতিশাস্ত্র, মহাভারত, সংসারে ভয়ভীত মানুষেরা কেউ শ্রুতিকে, কেউ স্মৃতিকে, কেউ বা মহাভারতকে ভজনা করে। কিন্তু আমি কার ভজনা করি? আমি সেই শ্রুতি স্মৃতি মহাভারতের পর্বা করি না। আমি কার ভজনা করি? অহম ইহ নন্দম বন্দে, আমি নন্দ মহারাজের বন্দনা করি। যশ অলিঙ্গে পরমব্রহ্ম, যার আঙ্গিনায় পরমব্রহ্ম পরমেশ্বর পরাত্তর বিভু ছোট শিশুরা রূপ ধারণ করে লীলা খেলা করছেন, খেলাধুলা করছেন, আমি সে নন্দ মহারাজের বন্দনা করি। তো এই শ্লোক শুনে মহাপ্রভু খুব খুশি হয়েছেন, আর খুশি হয়ে আরো শুনতে চাইছেন। আগে কহ প্রভু বাক্যে হে উপাধ্যায় কহিল, রঘুপতি উপাধ্যায় নমস্কার কইল। তো মহাপ্রভু আরো কহ, আরো বেশি বল, আরো কিছু বল। তখন উপাধ্যায় আরো শ্লোক বলছে, কাকেই বা আমি বলতে পারি, এখন কেই বা তা বিশ্বাস করবে। সূর্যতনা কালিন্দির কুঞ্জে গোপবালিকাদের লম্পট পরমব্রহ্ম তার লীলা বিলাস করেন। তখন উপাধ্যায় বলছেন যে আমি কাকে বলবো, এ কথা শুনে কে বা বিশ্বাস করবে যে পরমব্রহ্ম পরম পুরুষ ভগবান তিনি কালিন্দির কুঞ্জে গোপবালিকাদের সঙ্গে লীলা বিলাস করছেন, এ কথা কে বা গ্রহণ করবে। মহাপ্রভু তার নিজের কথা তো এ কথা রঘুপতি উপাধ্যায়ের কাছে শুনছেন। প্রভু কহেন কহতে বড়ে পড়ে কৃষ্ণ লীলা, প্রেমাবেশে প্রভুর দেহ মন আলুয়াইলা। তো এরকম আরো পড়ো আরো পড়ো বলছেন, আর রঘুপতি উপাধ্যায় আরো শ্লোক বলছেন। তখন মহাপ্রভু আরো খুশি হচ্ছেন, আনন্দ পাচ্ছেন। প্রেম দেখি উপাধ্যায়ের হইল চমৎকার, মনুষ্য নয় তিহ কৃষ্ণ করিল নির্ধার। তো এইরকম ভাব দেখে উপাধ্যায় এটা সাধারণ মানুষ নয়, এর মধ্যে যে প্রভাব দেখা যাচ্ছেন। তখন মহাপ্রভু কয়েকটি প্রশ্ন করবেন আর উপাধ্যায় তার উত্তর দেবেন। এই আলোচনা করে আজকের কথা আমরা শেষ করব, কিন্তু এটা মনে রাখার মতন বিষয়। তখনকার সময়ে যদিও এইরকম ভাব, এইরকম প্রেমের প্রচার ছিল না, তবুও কীভাবে এই প্রকার ভাবের সন্ধান শুরু হয়েছিল আমরা এখান থেকে বুঝতে পারি। প্রভু কহে উপাধ্যায় শ্রেষ্ঠ মান কায়, উপাধ্যায়কে জিজ্ঞাসা করছেন রঘুপতি উপাধ্যায়কে, কে শ্রেষ্ঠ? শ্যামম শ্যামম এব পরম রূপম কহে উপাধ্যায়, মনে রাখবেন শ্রেষ্ঠ কে না, শ্যামম এব পরম রূপম, যে শ্রেষ্ঠ যে শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণ রূপেই সর্বশ্রেষ্ঠ। এক কথায় অনেক দেবতারা রয়েছেন, অনেক মুনি ঋষি রয়েছেন, অনেক ভগবত স্বরূপ রয়েছেন, কিন্তু কৃষ্ণ এতে চাঞ্চ কলাপুঞ্চ কৃষ্ণ শুধু ভগবান স্বয়ং। তো কীরকম কৃষ্ণ না, শ্যামম এবং পরম রূপম, শ্যাম সুন্দর। এখানে মহাপ্রভু যে দর্শন প্রচার করবেন যে কৃষ্ণ বাসুদেব নন্দন কৃষ্ণ নন, তিনি নন্দনন্দন কৃষ্ণ, দশদানন্দন কৃষ্ণ, তিনি যে শ্যাম সুন্দর কৃষ্ণ, তার সূচনা উপাধ্যায়ের মধ্যে এখানে জগৎবাসীদেরকে মহাপ্রভু প্রচার করছেন। শ্যামম এবং পরম রূপম, শ্যাম রূপের বাসস্থান শ্রেষ্ঠ নাম মানকায়। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন যে শ্যাম রূপ তার বাসস্থান কোন জায়গাটা শ্রেষ্ঠ বাসস্থান? পুরী মধু পুরী বরা কয় উপাধ্যায়, উপাধ্যায় বলছেন যে ভগবানের যত স্থান রয়েছেন তার মধ্যে মধুপুরী সর্বশ্রেষ্ঠ। যেভাবে রূপ গোস্বামী বর্ণনা করেছেন মধুপুরী মথুরা গোলক থেকেও শ্রেষ্ঠ, তো যেখানে ভগবান কৃষ্ণ বাস করেন। তো তখন এই উপাধ্যায় বলছে পুরী মধুপুরী বরা, প্রথমে বলছেন শ্যামম এব পরম রূপ, তার শ্যাম সুন্দর রূপ হচ্ছে পরম রূপ। তারপরে বলছেন কোথায় তিনি থাকেন না, পুরী মধুপুরী বরা। তারপরে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন বাল্য পৈকণ্ড কিশোরে শ্রেষ্ঠ মানকায়, তো সেই ভগবান কৃষ্ণ শ্যাম সুন্দর যে লীলা, বাল্য পৌগণ্ড কিশোর লীলা, তার মধ্যে কোন লীলা শ্রেষ্ঠ? বয় কৈশোরকম ধ্যেয়ম কহে উপাধ্যায়, যে ভগবানের যত প্রকার রূপ রয়েছে তার মধ্যে কিশোর রূপ, কিশোর বয়সে সর্বশ্রেষ্ঠ। ভগবান গোলক বৃন্দাবনে সবসময় ১৬ বছর কিশোর বয়সে অবস্থান করেন, তার উপরে যাবে না কি তার নিচেও যাবে না। তো সেই জন্য বলা হচ্ছে বয় কৈশোরকম ধ্যেয়, তো ভক্তের ভগবান যখন ধ্যান করবে ভগবান কৃষ্ণ রূপে কি ধ্যান করবে। রসগণ মধ্যে তুমি শ্রেষ্ঠ মান কায়, তো মহাপুরুষ জিজ্ঞাসা করছেন যত প্রকার রস আছে তো কোন রস আছে শ্রেষ্ঠ। আদ্যব পর রস কয়ে উপাধ্যায়, তো তোমরা আদ্য রস আদি রস হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। আদি রস মানে কি না শৃঙ্গার রস, আমাদের শান্ত দাস্য সখ্য বাৎসল্য আর মধুর রস রয়েছে। তো মহাপ্রভু বিশেষভাবে এই মধুর রস জগৎবাসীকে প্রচার করবার জন্য এসেছেন। তো মহাপ্রভু যে তত্ত্ব জগৎবাসীকে প্রচার করবার জন্য এসেছিলেন, তো এই যে রঘুপতি উপাধ্যায় এই সবগুলি তার কথার মাধ্যমে বলেছেন। প্রথমে বলছেন শ্যামসুন্দর রূপ, তার স্থান হচ্ছে মধুপুরী, ধ্যান করতে হবে কিশোর রূপ, আর রস কি না আদি রস। মহাপুরুষটা শুনেছেন প্রভু কয়ে ভালো তত্ত্ব শিখাইলাম রে, এত বলি শ্লোক পড়ে গদগদেশ্বরে। আসলে মহাপ্রভুকে রঘুপতি উপাধ্যায় শিখাচ্ছে না, মহাপ্রভু রঘুপতির উপাধ্যায়ের মাধ্যম দিয়ে জগৎবাসীকে শিখাচ্ছেন। রায় রামানন্দকে এরকম প্রশ্ন করছেন আর রায় রামানন্দ তার উত্তর দিচ্ছেন, তো রায় রামানন্দের মাধ্যমে মহাপ্রভু জগৎবাসীদেরকে উন্নত শিক্ষা দিচ্ছেন। তো রঘুপতি উপাধ্যায় ভেঙ্গে ভেঙ্গে এক একটা প্রশ্নের উত্তর বলেছেন, তো মহাপ্রভু কী করেছেন সে সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে একটা শ্লোক তৈরি করে বলেছেন, শ্যামম এবং পরম রূপম পুরী মধুপুরী বরা বয় কৈশোরকম ধেয়ম আদ্য এব পর রস, একটা শ্লোক তখন বর্ণনা করে বলেছেন। তো মহাপ্রভু এই জগতে যে এসেছেন সে শিক্ষা দেওয়ার জন্য সর্ব উন্নত সর্বশ্রেষ্ঠ শিক্ষা উন্নত উজ্জ্বল রস, এই উন্নত উজ্জ্বল রসের কথা এই শ্লোকের মাধ্যমে তিনি বর্ণনা করেছেন। আর যখন মহাপ্রভু এই শ্লোক বলছেন আর শুনেছেন তখন প্রেমাবেশে খুব আবিষ্ট হয়ে গেছেন। প্রেমাবেশে প্রভু তারে হে কইলা আলিঙ্গন, তো রঘুপতি উপাধ্যায়কে খুব আলিঙ্গন করেছেন। প্রেমে মত্ত হইয়াতে করে নর্তন দেখি বলব ভট্ট মনে চমৎকার হইল, দুই পুত্র আনি প্রভুর চরণে পাড়িল, প্রভু দেখিবারে গ্রামের সব লোক আইল, প্রভু দর্শনে সব কৃষ্ণ ভক্ত হইল, সব ভক্ত হল, ব্রাহ্মণ সকল করেন প্রভুর নিমন্ত্রণ, বল্লভ তাসবারে করেন নিবারণ। আসে গ্রামে যত ব্রাহ্মণ ছিল সব বলছে না না মহাপ্রভু আমার বাড়িতে আছে, বল্লভ না 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 এসে হবে না, এর যা ব্যবহার এর দায়িত্ব আমি নেব না, কারণ গঙ্গা যমুনে পড়ে যাচ্ছিল না, প্রেমন্মাদে পড়ে গোসাই মধ্য যমুনাতে প্রয়াগে চালাইব ইহা নাদিব রহিতে, আমি এখান থেকে থাকতে দেবো না, তোমাদেরকে নিমন্ত্রণ করতে হবে তো তুমি যাও সেখান থেকে তাকে নিয়ে আসে গিয়ে, আমি ওকে দায়িত্ব নিয়ে এসে ওখানে গিয়ে পৌঁছে দিয়ে আসবো। তো এইভাবে মহাপ্রভু এই আড়াইল গ্রামে গিয়ে বল্লভের বাড়িতে এই রঘুপতি উপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন। তারপরে রঘুপতি উপরে সাক্ষাৎ এই কথোপকথন হলো, তারপরে বল্লভট্ট মহাপ্রভুকে নিয়ে কী করেছেন আবার গঙ্গাপথে মহাপ্রভুর নৌকাতে বসে আর যমুনাতে নিয়ে আসে না, কারণ যমুনাতে নীল জল তো আবার গঙ্গাতে নিয়ে এসেছে। প্রয়াগে আইলা ভট্ট গোসাঁয়ের লইয়া, তখন লোক ভিড় ভয়ে প্রভু দশ সমেধে যায়া, রূপ গোসাঁয়ের শিক্ষা করান শক্তি সঞ্চারিয়া, তখন মহাপ্রভু দশ সমেধে ঘাটে গিয়ে রূপ গোস্বামীর মধ্যে শক্তি সঞ্চার করে তাদেরকে তত্ত্বজ্ঞান দিয়েছেন। কি তত্ত্বজ্ঞান দিয়েছেন, কৃষ্ণ তত্ত্ব ভক্তি তত্ত্ব রসতত্ত্ব প্রান্ত সব শিখা এল প্রভু ভাগবত সিদ্ধান্ত, ভাগবত যে সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত কৃষ্ণ তত্ত্ব ভক্তি তত্ত্ব রসতত্ত্ব এসব মহাপ্রভু রূপ গোস্বামীকে শিখিয়েছেন। তো মহাপ্রভু কি কি শিক্ষা দিয়েছেন, এই কৃষ্ণ তত্ত্বটি কি, ভক্তিতত্ত্ব কি, রসতত্ত্ব কি, তো শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ধারাবাহিকভাবে এরপরে এগুলি বর্ণনা করবে কি কৃষ্ণতত্ত্ব রসতত্ত্ব ভক্তিতত্ত্ব আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করবে। জয় শ্রী প্রভুপাদ কি, শ্রী চৈতন্য চরিতামৃতম কি।